السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. والذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অনন্ত অসীম এহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে রমজানের শেষের দিকে মসজিদে এসে সময় কাটাইবার তৌফিক দান করেছেন। এই আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি কি হিসাবে জিম্মাদারি, উনি নবী, ওনার মানসাব, ওনার পদ, উনি নবী, নবী হিসাবে ওনার জিম্মাদারি বয়ান করা হয়েছে। ইয়াতলু আলাইহি মায়া, আল্লাহর কালাম তেলাওয়াত করে মানুষকে শুনাবে। এক, আল্লাহর কালাম মানুষের সামনে তেলাওয়াত। তেলাওয়াত শব্দের মধ্যে একটা হাকিকত আছে, একটা বাস্তব বিষয় আছে, সেটা হলো এখানে উচ্চারণটা লক্ষণীয়, উচ্চারণ জিব্রাইল আলাইহিস সালাম যেমন উচ্চারণ করছে বা রাসূল যেমন উচ্চারণ করবে, পরবর্তীওয়ালারা তেমন উচ্চারণ করবে, এভাবে উচ্চারণ। এখান থেকে দ্বীনের এক গুরুত্বপূর্ণ শোবা বিভাগ, এটা হল কেরাত, সিফাত মাখরাজ, তাজবিদের আহকামাত সহ, এটা বহুত বড় একটা ফন। তিলাওয়াত শব্দের মধ্যে এটা আছে, তিলাওয়াত শব্দ। কোরআন শরীফের বিষয়বস্তু যেমন উদ্দেশ্য লক্ষণীয়, কোরআনের হরফ, এই হরফের যথাযথ উচ্চারণ করে পড়া, এটাও লক্ষণীয়, এটাও উদ্দেশ্য, এটা উদ্দেশ্যগত এবাদত, এবাদতে মকসুদের অন্তর্গত। এজন্য কোরআনকে মাস্কের মাধ্যমে শিখতে হবে। অন্য বর্ণমালায়, কোরআনের বর্ণমালা, কোরআনের বর্ণমালা হইল আরবি, কোরআনের বর্ণমালা ছাড়া অন্য বর্ণমালা দিয়া উচ্চারণ কইরা কোরআন শিখবে এটা হবে না, কারণ সম্ভবই না, কোনোদিন কোনোদিন সম্ভব না। এজন্য বাংলা উচ্চারণে, ওই ভাষার উচ্চারণে কোরআন শিখবেন। কোরআন শরীফের মধ্যে উচ্চারণ লেখা আছে, অনেক কোরআন শরীফ আছে বাংলা উচ্চারণ, আর মানুষের দেদার শিখিনি। অথচ কবিরা গুণা করতেছে, যে উচ্চারণটা লেখলো এক উল্লেখ কবিরা গুণা, যারা এরই ব্যস্তে আছে তারা করতেছে আরব কবিরা গুণা, যারা কিনতেছে ওরা করতেছে আরব কবিরা গুণা, যারা এই উচ্চারণ করতেছে ওরা করতেছে আরব কবিরা গুণা, এসব কাবায়ের ছোটখাটো গুণে না, এটার দ্বারা দিন বিকৃত হচ্ছে। আলহামদু হের আলহামদু বললিন, এটা কোন দ দিয়ে উচ্চারণ করবেন? এটা বাংলা কোন দ দিয়া, দ তো দুইটা, এটা উচ্চারণ করবেন কোনটা দিয়া? যেটা দিয়া করবেন কোনোটা দিয়ে হইত, ক্যাপাসিটি নেই, ওটা আদায় হবে কেমনে? এই জন্য মাস্কের মাধ্যমে এটা শিখতে, একজনে বলবে এটার তেলাওয়াত শিখায় রাসুল, ইয়াতলু আলাইহি, ইয়াতলু আলাই রাসুল তাদের সামনে তেলাওয়াত করছে, তারা শুনছে শিখছে, রাসুলের জিম্মাদার। আমাদের নূরানি নাজেরা বিভাগগুলো অমি মাদ্রাসায় বা নূরানি মাদ্রাসা যেখানে নাজেরা, এরা বহুত বড় ভূমিকা পালন করতেছে। রাসুলের এই জিম্মেদারি যেগুলো কেয়ামত পর্যন্ত চালু থাকবে, তো এই জিম্মেদারিটা এরা আদায় করতেছে, এরা মামুলি বিষয় না কিন্তু অনেক। আগে একজন কারি সাহেব হইতে হইতে গুরু হয়ে যেত, গা জোয়ান মানুষ আবার কারি হয়নি, দাঁড়ি সাদা হইব বুড়া হইব তারপরে কারি, এখন তো 6 বছরের বাচ্চা কারি সাহেব, মুরানি শেষ করে কোরআন সাহেব নাজেরা শেষ করলে যে পুরা ডজনে ডজনে পাইবেন, তেলাওয়াত শুনলে আপনিও খুশি হয়ে যাবেন। বহুত হইতেছে আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় এক খেদমত আঞ্জাম। নুরানি কারি সাহেব, নাজেরা কারি সাহেব, এরা অনেক উঁচু মাকামের মানুষ। দুইটা জিনিস আমাদের দরকার, একটা হলো ওনারা নিজেদের মর্যাদাটা বোঝা দরকার, আর একটা হলো আমরাও ওনাদের মর্যাদাটা বোঝা। ওনারাও অনেক সময় নিজের মর্যাদা বুঝে না, যার কারণে এমন এমন কাজ করিয়া বসে যেটা তার মর্যাদায় শোভা পায় না। কিরম কাজ, ছাত্রের অভিভাবকের কাছে টাকা যায়, এটা ভালো কথা নেই, তার সানের খেলা। ঋণ চায় ছাত্র অভিভাবকের কাছে, দামি মানুষের এখানে তো অনেক দামি, কার হিসাব তো অনেক দামি, তার সানের খেলা। তা আমি তার থেকে কিছু নিব না, মাসের কোনো জরুরি খরচা থাকে সেটাই নিব, ব্যক্তিগত কোনো ফায়দা। তাহলে আমি কিসের বদলে কি কিনলাম, কিসের বদলে কি খরিদ করলাম, কি দিয়ে, এই ধরনের একটা উদাহরণ দিলে আমার সব না, মাঝে মধ্যে দুইটা একটা ঘটনা ঘটে যায়। আমাদের এসব মাহলে পরিবেশে এগুলোকে খারাপ জিনিস বলা হয়, ভালো না। আল্লাহ এ ধরনের তো ওনাদেরও নিজের মর্যাদা, কত বড় নেয়ামত আল্লাহ পাচ্ছে, কত বিশাল নেয়ামত। রাসুল ইসলামের সাইড কামের এক কাম তার জিম্মে, সুবহান, একটারে ফতমডা কোনডা ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সুবহান। তো এটা ওই মাস্কের মাধ্যমে মাস্ক বলে বলে শুনে নিজে ওইভাবে আওড়ায় চেষ্টা করে করে, এভাবে অনেক বড় ন্যাক আমল এটা, এলেমও আবার কিও আমল, এটা ডাইরেক্ট আমল, কোরআন তেলাওয়াত শিখতেছে এটা একটা আমল, বহুত দামি জিনিস। আমাদেরও নুরানিকে ছোট মনে না করা, নাজেরাকে কি মনে না করা, না করা, ছোট দৃষ্টিতে না দেখা, হারদির হজরত রহমতুল্লাহ আলাই, হজরত থানবী রহমতুল্লাহ আলাইয়ের সর্বশেষ খলিফা হজরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বাংলাদেশে আসছেন সর্বপ্রথম যখন, ওই সময় আমরা খুব কাছে কাছে থাকার সুযোগ হয়েছে আমার, এরপরও কয়েকবারে আসছেন, মজলিসে যাওয়া হয়েছে, আসা হয়েছে। তো উনার ওখানে হারদুই মাদ্রাসায় একটু ব্যতিক্রম, আসলে ওটা হইলেই ভালা, নতুন কার্পেট নুরানিতে থাকবে, নাজেরায় থাকবে, ওখানে ব্যবহার হয়েছে একটু পুরান হয়েছে, এটা এখন অন্য জায়গায় যাবে, এরকম না যে অন্য জায়গায় ব্যবহার হয়েছে তো দাম কমছে, এটার এখন এটা নুরানিতে দাও নাজেরা, ওনারটা এরকম, এবং তুলনামূলক এদের অজিফা বেশি, অজিফা বুঝেননি, বেতন বেতন আমগো মাদ্রাসায় বেতন কয় না, বেতন করলে আমরা থাপ্পড় মারি দিলে কারণে, তাই না, বেতন এটা বতন দেয় যে বতন 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 মানে পেট পেট, কেবলায় জিবরিল বাসদে সিদরায়ে, কেবলায় আব্দুল বতন বাসদে সফরায়ে, একরকম মানুষের কেবলা সিদরাতুল মুনতাহা, আরেক রকম মানুষের ক্যাবলা হইল দস্তরখান, দস্তরখানের পাগল কতখানে দস্তরখান, আল্লাহ, এটাকে ওজিফা বলে, ওজিফা আসলে জিম্মাদারি, উনি ওনার জিম্মাদারি আদায় করে, মাদ্রাসা ওয়ালারা কিছু জিম্মাদারি নেয় কিছু কিছু দেয়, এটা ওজিফা, ওনার মধ্যে এটার আশা লোভ লালসা না থাকে, এটার নাম ওজিফা, এটা বেতন না বতন না, তাই না, আল্লাহ। তো আমাদের উচিত এই এদের ওস্তাদ যারা, মুআল্লিমিন যারা, শিক্ষক যারা, এদেরকে মূল্যায়ন, দিলের মধ্যে কদর রাখা, ওয়াকাত রাখা, অনেক বড় বিশাল কাজ রাঞ্চন দিচ্ছে, ইয়াতলু আলাইহি মায়াত, ওরা যেভাবে শিখায় এটা নিয়ম, রাসুল আমি শিখেছি, রাসুল পড়তেন, এটা শুনতো সাহাবিরা, শুনতো শুনে শুনে মুখস্থ করছে, ইয়াদ করছে, তখনকার পরিভাষায় যেরকম কোরআনের শব্দ জানেওয়ালা, শব্দ জানার সাথে সাথে তারা কোরআনের জাহিরি মানা বাতিনি মানা সবটি বুঝত, যেহেতু মুআল্লিম রাসুল ছিলেন, কে ছিলেন, মুআল্লিম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই শব্দের ভিতরে মানি হাকায়েক সব চলে যেত, এদের জন্য আবার আলাদা ভিন্ন দর্শ তদ্রিস ওটার প্রয়োজন পড়ত না, এজন্য ওনাদের মধ্যে আকরাউহুম আলামুহুম, ওনাদের মধ্যে যে বড় কারি সে বড় আলেম, যে বেশি কেরাত জানুয়া সে বেশি কি জানুয়া ও এলেম ওলা ও আকরাউহুম আলামুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনতেন এটা আল্লাহ কোরআনের শব্দ যেরম শিখত এটার ভিতরের সব হাকায়েক চলে যেত। এই বিষয়টা বোঝানো অনেক কঠিন, অনেক কঠিন বিষয়টা সব এর ভিতরে তারা চলে। আমরা যেরকম এলেম রে জাহিরি এলেম কই, বাতিনি এলেম কই, রুহানি এলেম কই, সবগুলোরই মূল হলো কোরআন শরীফ। কোরআন শরীফেই তো সব কিছুকে ধরে রাখছি, কোরআন শরীফ থেকে আমাদেরকে আর্য করতে হবে, গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম সবটি সমানে হয়ে যেত, সবটি ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ুজাক্কিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটা জিম্মাদারি ছিল মানুষের ভিতরের জগৎকে, দিলের জগৎকে মুসাফা করা, মুজাক্কা করা, মুনাক্কা করা, মানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য আর সোহবত এটা আর বরকতে এ বিষয়গুলো এমনিতে হয়ে যায়। খাহেসাত কমানোর জন্য, দিলের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা করার জন্য, দুনিয়ার লোভ মোহ দূর করার জন্য 24,000 বার ইসমে জাতের জিকির করো, 12 তসবিহ আদায় করো, পাঁচ আন পাঁচ করো, মুরাকাবা করো, এগুলোর প্রয়োজন ছিল না, ছিল না, এগুলো এমনি অট হয়ে যেমনি ভাবে। এটা একটা সুন্দর উদাহরণ ছিল। এই কোরআন আর এই হাদিস বুঝার জন্য আমাদের ছেলে পেলেরা 5-6 বছর সরফ না হলে মাথা ঘামায়, সরফ পড়ে মানে এই ব্যাকরণের সাইডে, ভাষার সাইড, লোগাত পড়ে প্রথম, মুফরাদাতে লোগাত, এরপরে আসতে কাত, এরপরে নাহব, এইগুলো পড়ে সরফ নাহব। এই তিনটা জিনিস তো লাগে, লোগাত সরফ নাহু, এগুলো ছাড়া তো সে আরবি পড়তেও পারবে না, বুঝার তো প্রশ্নই আসে না। এর সাথে সাথে আটটু আগাইলে তার বালাগত লাগব, অনেক কিছু লাগবে। এই এগুলো কোরআন হাদিস বুঝার জন্য এগুলো যা বছরকে বছর সময় লাগায়, এগুলো বুঝে এরপরে গিয়ে কোরআন শরীফের মানি মতলব তফসির বুঝে পড়ে বুঝে। সাহাবিগো লাগতো, লোগাত শিখন লাগতো, নাহু সরফ এগুলো পড়ন লাগতো, কিচ্ছু লাগতো না। কেন? ওনারা আরবি ভাষী মানুষ ছিলেন এবং আরবের মধ্যে সাহিত্যিকতার তখন অনেক ভরমার চর্চা ছিল, আর কোরআন ঠিক সেই আরবি উসলুবের উপরেই কোরআন শরীফ নাজিল হয়েছে। বাকি কোরআনের নিজস্ব আলাদা আর একটা উসলুব আছে যেটা যাদের জন্য নাজিল হয়েছে উম্মাতুন উম্মিয়া, তাদের সাথে সামঞ্জস্যশীল, এটা একটা ভিন্ন বিষয়। কোরআনের নিজস্ব একটা উসলুব আছে, আবার আরবি ভাষার একটা উসলুব আছে, তো যাই হোক, তো কোরআন নাজিল হইতেছে কোরআনের নিজস্ব উসলুবের কারণেই দেখা গেছে অনেক সাহাবিকে বুঝাইতেও হয়েছে, আবার মাঝে মধ্যে কি করতে হয়েছে, অথচ ওরা আরবি ভাষী মানুষ, তারপরও বুঝাইতে হয়েছে, গলত বুঝে যাচ্ছিল। বাকি সব জায়গা না, বেশিরভাগই তারা বুঝে নিচ্ছে, রাসূল পড়ে শোনাচ্ছেন আর তারা অটো অটোই বুঝে ফেলছে। কি ছাড়া লোগাত, নাহু, সরব, বালাগাত, এগুলো ছাড়াই, এগুলো ছাড়াই বুঝে ফেলছে। ওখানে যেরকম মেহনত লাগে না তা গো, ঠিক ঠিক কোরআন হাদিসের হাকায়েক, ভিতরের মানবীয়ত রহস্য, এটা বুঝার জন্য দিলের যে পাওয়ারের দরকার, অটো তাদের রাসূলের সাহচর্যে অটো হাসিল হয়ে যেত, ওটার জন্য তা গো না 12 তসবিহ, না 6 তসবিহ, না 5 আনপাস, না ইসমে জাতের 24,000, না না মুরাকাবা, কিছু এমনি হয়েছে। এখন নাহু সরব জিরুম লাগে, ঠিক ওরকম কি লাগবো, এই লাগবে দিনের হাকিকতে পৌঁছার জন্য আল্লাহর মহব্বত, দিলটাকে দিল বানানোর জন্য এখন এগুলো লাগবে, এগুলো লাগবে। জাহিরি শরীয়ত বুঝার লাই যেরকম মরি তৈয়ার হয়েছে, এরকম হাকিকতে শরীয়ত বুঝার জন্য এরকম এইসব রিয়াজত, মুজাহাদাত, সুফিয়া একরামের এই সমস্ত তাদাবির লাগবে গ্রহণ করতে হবে। আল্লাহ, তো যাই হোক, তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জিম্মাদারি এটাও ছিল যে মানুষকে তাজকিয়া করবেন, তাজকিয়াটা ভিন্ন একটা জিম্মাদারি, কেন রাসুল তাজকিয়া করবেন মানুষের দিলকে সুন্দর বানাইতেন। কিসের দ্বারা? বয়ানাতের দ্বারা, হেদায়েতের দ্বারা, না মজলিসে বসার নূরের দ্বারা, তাই না? তাওয়াজ্জুহাতের দ্বারা, তাওয়াজ্জু, তো এসবের দ্বারা। যেমন তাওয়াজ্জুহের একটা কিসিম, কোনো একজন বুজুর্গ কথা বলতেছেন, মজলিসে যত মানুষ আছে সবার মনোযোগটা ওনার দিকে, ওনার মনোযোগটাও তাগো দিকে, মাঝখানে আল্লাহর দয়া মায়া, ওই টাইমে ওদের দিলে খারাপ কল্পনা জল্পনা থাকে না, আসে না, দিলটা ভালো থাকে, হালাতটা ভালো হয়। এটা কেন কেন এরম হইল, এই টাইমে অন্য জিনিস আসে না কেন, এটাই তাওয়াজ্জুর কারণে আসে, এটা একটা তাওয়াজ্জু। তবে এটা তাওয়াজ্জুর একেবারে সর্বপ্রথম প্রকার, দুর্বল প্রকার। মজলিস থেকে গিয়ে রাস্তাতে গেছে, বেডি একটা যাইতে আছে আমার ঠিকই, বাকি যতক্ষণ এখানে ছিল অতক্ষণ তো কল্পনা হয়, আইলেও মনে অত ভাল লাগতো না, এটা দুর্বল তাওয়াজ্জু দেখতে বেশিক্ষণ থাকে না, বুঝলেন নাই? এ তাওয়াজ্জুর প্রকার আছে, চার প্রকার তাওয়াজ্জু আছে, বাকি কোনোটা কোনোটাই কি থেকে খালি না, ফায়দার থেকে, এটা একটা তাওয়াজ্জু। যাই হোক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়গুলো তো অনেক বড় আছে। ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া, খুদ ন থে জো রাহ পর ঔরোঁ কে হাদি বন গয়া, ক্যা নজর থি জিসনে মুরদো কো মসিহা কর দিয়া। আল্লাহ 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 আল্লাহ। তাওয়াজ্জুহাতের বিভিন্ন প্রকার, সর্বপ্রথমের নাম হল এনেকাস, এনেকাস এই মজলিস পর্যন্ত থাকে, এটাও একটা প্রকার। এই জন্য দিনই মজলিসে বসলে লাভ না ক্ষতি? বিশাল লাভ। শুধু জানলাম যে তা না, দিলের মধ্যেও কিছু ফায়দা পড়ছে, দিলের হালাত কিছু হইল, উন্নত হয়েছে। এরপরে তাওয়াজ্জুহে আলকাই, এরপরে তাওয়াজ্জুহে ইসলাহি, এরপরে চতুর্থ ভাবে তাওয়াজ্জুহে ইত্তেহাদ। যাই হোক, ওটা ভিন্ন জিনিস। এগুলো আস্তে আস্তে মুরিদের সম্পর্ক শায়খের সাথে যত বাড়তে থাকে, এগুলো আস্তে আস্তে মজবুত হতে থাকে, আর ওভাবে ফায়দাও হতে থাকে, চলতে থাকে। তো রাসূল সাল্লামের এগুলো তো কি জানো, তাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইকবাল মরহুম, হ্যাঁ, উনি তো নিজে একজন দার্শনিক মানুষ ছিলেন, গবেষক ছিলেন। গবেষক মানে ওই ধান গবেষণা, পাট গবেষণা, কনস্ট্রাকশন গবেষণা, ইডি না, মানে দিন ধর্ম নিয়া এসব চিন্তাভাবনা অনেক করতেন আর কি। অনেকটা বলতে গেলে আকল পরাস্তেই ছিলেন অনেক। ওই সময় গোলাম আহমদ কাদিয়ানির ধান্দা চলতেছিল, হ্যাঁ, তো কথাবার্তায় পটু, লেখায় পটু, তাই না? এবং হের একটা শিষ্য পাইছে নুরুদ্দিন, হ্যাঁ, মজবুত ছিল নুরুদ্দিন, কিন্তু অনেক শক্ত মানুষ ছিল। আল্লাহ, তো হযরত আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিল। একটা ঘটনা আছে, বড় ঘটনা, গোলাম মোহাম্মদ কাদিয়ানির খপ্পরে পইরা পইরা গেছে ওর খলিফা, প্রথম খলিফা নুরুদ্দিন। যাই হোক, তো নুরুদ্দিনের বয়স হয়তো গোলাম মোহাম্মদ কাদিয়ানির চেয়ে বেশি হবে বা সমান হবে, তখন সে ছোট এরকম হবে না। ইকবালও অনেকটা ওই রকম মায়লান ছিল, মায়লান বুঝেননি, মনের ঝোঁক কিছুটা দুর্বলতা ছিল তার। লিটারেচার এসে দাজ্জালের দাজাজেল ফেরেবের মধ্যে যেরকম মানুষ পড়ে যাব না, এই দুনিয়াতে বড় বড় ফেতনা দাজ্জালের শেকেলে আসে, বড় বড় বুদ্ধিমান মানুষও পড়ে যায়, তাই না? আল্লাহর দিকে রুজু না থাকলে পড়ে যায়। এগুলো বুঝার জন্য ওই আহলে বসিরত মানুষের দরকার, ওই আহলে, ওই যে বললাম না, অবাসরা হুয়া ইবাদ দুনিয়া ওয়া দা ওয়া দাওয়া ওয়া আখরাজাহু সালিমান ইলা দারিস সালাম, অন্তর্দৃষ্টিওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ আল্লাহ মানুষা কাশ্মীরি এমনি সত্যের তালাশি ছিলেন তিনি, আল্লাহ মানুষা না, ইকবাল সত্যের। ইকবাল কিন্তু মাঝজাত করে আলেম টালেম হয়ে যায় এই ধরন, আগের পড়ালেখাটাই অনেকটা ছিল, জেনারেলও মাদ্রাসাও মিলাই আমনে, নিজে একজন ভালো গবেষক ছিল, হিন্দু ধর্ম বোঝার জন্য শিখার জন্য। ওই সময়কালে আল্লামা আনোয়ারশা কাশ্মীরি রহমতুল্লাহ আলাই লাহোর যাবেন, তাই না? লাহোর যাবেন, তো বড় ব্যক্তি, নাম শুনছে ইকবাল, জানে মুসলিম মনীষী কারা কারা আছে বড়। সেও ভাবলো যে যাই শুনি কি বলে, তো গেছে বয়ান শুনছে। ওই মজলিসে ছিল, বয়ান শুনছে, ওনার পুরা হালাত পরিবর্তন হয়ে গেছে, একদম পুরা হালাত, ওই বয়ানের মধ্যেই সব খতম হয়ে গেছে। গোলাম আহমদ কাদিয়ানি যে ভণ্ড, এই যে বহুত বড় ফেতনা, গোমরাহ কোন এক ইজম নিয়ে আসছে, সে একেবারে ওনার ভিতর অনেক পরিষ্কার হয়ে গেছে, উনি নিজের এই হালাতটা ব্যক্ত করছে। তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকীরোঁ কি, তামান্না দর্দ দিল কি হ্যায় তু কর খেদমত ফকীরোঁ কি, নহীঁ মিলতা ইয়ে গওহর বাদশাহোঁ কে খজীনোঁ মে। আল্লাহওয়ালাদের খেদমত করো, খেদমত করো মানে তাদের সাথে সম্পর্ক রাখো, তাহলে এটা পাওয়া যায়। রাজা বাদশাদের কাছে এগুলো তো নাই না, এদের কাছে আছে, ওদের খেদমত করো, ওদের সাথে সম্পর্ক বজায় রাখো, এটা পাওয়া যায় ভিতরের নূর। নূর যে নূরে ভালো মন্দ মন কাশিপ ভালো মন্দ বুঝ আসবে। যাই হোক, তো ইউজাক্কিহিম মানুষের দিল অনেক বড় যোগ্যতা সম্পন্ন এক বিষয়, অনেক যোগ্যতা আমাকে কারো কল্পনা ওই যোগ্যতা শেষ পর্যন্ত পৌঁছে না, এত যোগ্যতা সম্পন্ন অনেক বিশাল যোগ্য। এই আল্লামা ইকবাল দিলের যোগ্যতার একটা কথা কইছে, মাকামুন কা হ্যায় দিলু কি খালওয়াতু মে, খুদা জানে মাকামে দিল কাহাঁ হ্যায়, খুদা জানে মাকামে দিল কাহাঁ হ্যায়। এটা যদি তাজকিয়া হয়, জমিনের মধ্যে আমরা দুই ধরনের জিনিস দেখি, ঘাস দেখি ফসল দেখি, ঘাস দেখি ফসল, ঘাস ফসলের বিপরীত, ফসলের জন্য ধ্বংসাত্মক, ঘাস থাকলে ফসল হয় না, ঘাস উপড়ে ফেলতে হয়, কখনো কখনো একেবারে কোদাল দিয়ে কুবাইয়া, অনেক ঘাস আছে এটার গোড়া অনেক গভীরে, একদম উল্টে পাল্টাইয়া গোড়া থেকে উঠাইয়া পরিষ্কার করতে হয়, তাই না? আবার অনেকটা আছে নীড় কাছে দিয়া নিড়া নিয়ে আছে না, তারপরে ফসল। আর জমিনে ঘাসের যোগ্যতা আছে না, নাই ঘাসের যোগ্য, আবার ফসলেরও কি আছে, ঠিক মানুষের দিলিরও উভয় রকমের যোগ্য। এটাই হইল মানুষ যে উন্নতি করবে, এটা রাজ হইল, এটা মানুষ যে ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবে সম্ভব, এটা রাজ, এটাই তাই না? নূরানিয়াত এটা আরো ক্ষেত্র মানুষের দিল, জুলমাত অন্ধকার এটারও ক্ষেত্র মানুষের দিল, পশুর ভিতরে শুধু জুলমাত আর জুলমাত, নূরানিয়াত ফেরেশতার ভিতরে নূরানিয়াত আর নূরানিয়াত, মানুষের ভিতরে দোনোটা, মানে দমটার যোগ্যতা আছে, এই জন্য এখানে ধাক্কা ধাক্কি হয়, ফেরেশতাকেও ধাক্কা ধাক্কি নাই, এই জন্য যে যেখানে আছে সেখানে, তার আর কোনো তারাক্কি টারাক্কি নাই, তাই না? তার মাকামাত নাই, মাকামাত মানে এক স্তরের পর আর এক স্তর, এগুলো তার নাই, যে যেখানে আছে সে সেখানেই, জিব্রাইল আল্লাহ যেখানে বানিয়ে রাখছে যে স্তরে এই স্তরে, উপরে বাড়ার আর কি নেই সম্ভাবনা। মিকাইল আলাইহিস সালাম যে যারে যে স্তরে রাখছে এই স্তরে, আর আগে বাড়া। মানুষের ভিতরে যেহেতু ধাক্কা ধাক্কি আছে না, এটার কারণে শক্তি বেড়ে যায়। কি বাড়ে? শক্তি বাড়ে। এই কারণে মানুষ ফেরেশতার চেয়ে উপরে উঠে যায়, আবার না হয় পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। পশুতে থাকলো একটা, থাকা তো আছে, এর চেয়ে নিকৃষ্ট হয়েছে, আবার ফেরেশতার চেয়ে নামে। এই ধাক্কা ওর বুঝেন তো, এই কামটা তাজকিয়া, এটারে তাজকিয়া। তাজকিয়ার ইয়াটা হইলো মানুষের দিল, ক্ষেত্রটা মানুষের দিল। দিলের হালাতকে সুন্দর করা, দিলের হালাতের মধ্যে কিছু হালাত আছে তো অনেক প্রশংসনীয়, এগুলোকে আখলাকে হামিদা বলে। আর অনেক জিনিস আছে, হালত আছে যেগুলো খারাপ, অনেক খারাপ, এগুলো বর্জনীয়, এগুলোকে রাজায়েল বলে বা আখলাকে সাইয়্যা বলে বা রাজায়েল বলে। রাজায়েল আখলাকে রাজিলা, আখলাকে সাইয়্যা, রাজায়েল এসব হাদিসের ভাষায় মো বেকাত বলে, ধ্বংসাত্মক জিনিস। কি আর ভালোগুলোরে মুঞ্জিয়াত, নাজাত দেনে বলে আগে পারে মুঞ্জিয়াত, মো বেকাত আর মুঞ্জিয়াত বলে আসে। তাজকিয়ার কাম হইল জমিন থেকে ঘাস উঠাও, ফেলে দাও, ভালো বীজ বপন করো। কি করো? বপন করো, পানি দাও। কি দাও? খোঁজ খবর রাখো। এটা হলো দিলে তাজকিয়ার কাজ। মানুষ তো আসল দিল দিয়েই তো মানুষ, অঙ্গ প্রত্যঙ্গ মানুষের। দেখেন ডাক্তার আছে না, ডাক্তার যে কোনো ডাক্তারখানার যাইবেন আপনি, প্রথম গেলে একটা দুইটা কাম করে, ওজনটা মাপেন তো, একটা ইয়া থাকে, ওজন স্কেল বাকি করে একটা থাকে, দাঁড়ান কতটুক হাইট ওটাও দেখে, এতটুক হাইটে কতটুক ওজন হইলে ভালো, আর এর ওজন কতখানি, লম্বা এতখানি ওজন, এটা লেখে। এরা ডাক্তার না, এরা হইলে এটা একটা রিপোর্ট তৈরি করে, এরপরে এটা ফ্যাশন হচ্ছে, এরা এটা ফালস আঙ্গুলের মধ্যে এটা দিয়ে, এরা কিন্তু ডাক্তার না, এটা ভাই ভাই ডাক্তার সাহেব এগুলোর আলোকে এবার তার কথা শুই না, এগুলো দেখা মিলমাল হই না। এখানে কি আছে? এখানে গোস্ত, হাড্ডি, রক্ত, পেশাব, পায়খানা যা আছে এগুলো সব কিন্তু এই ওজনের ভিতরে আছে। আরে বুঝে না কথাটা, এটা দেহ, এটা কি দেহ? এই জিনিসগুলো আর অন্যান্য পশুর জিনিসগুলো তাই না, একই তো। এখানেও গোস্ত আছে, ওখানেও গোস্ত আছে, এখানে হাড্ডি আছে, ওখানেও হাড্ডি আছে, এই আছে সেই আছে। এখানে ওজন দিয়ে আসলে মানুষ না। যেমন আমার, আমি লম্বা হইলাম 5 ফুট 9 ইঞ্চি, আমার জন্য ওনাদের ইয়া হইল 70 কেজি। আমাকে সর্বপ্রথম যখন ডায়াবেটিস ধরা পড়ছে 75 কেজি ছিলাম, খুব খুব বেশি ওজনে ছিলাম না, এটা মোটামুটি বলা যায় নর্মালই বা তার কাছাকাছি। তোরা বলছেন অল্প একটু কমলে ভালো হবে, আস্তে আস্তে 70-এর মধ্যে আসলে ভালো। তো 70-এর মধ্যে মনে হয় আস্তে আস্তে ডায়াবেটিস ধরা পড়ছে, খানা টানা কন্ট্রোল হবে। ঠিকই 2-3 মাস পরে আবার যখন মাপ দিছি, 70 হয়ে গেছে, তাহলে ভালো। তখন আবার ওকে একটু কম থাকলে ভালো, মানে 70-ও যেন না পড়ছে, একটু কম থাকলে, এটা এই আমার হাইট অনুযায়ী এতটুকু ওজনে থাকলে ভালো। এখন আর মাফি টাফি না, কত আছে হয়তো 70 আছে বা একটু কম আছে, হয়তো বেশি না, কারণ যে দেখে হুজুর সুখ হয়ে গেছে না নাকি, এমনকি মোটা অনেকটাই তো ভালো নাকি। ওই দিন এগুলো বিদেশ থেকে ফোন দিছে, মানে দেখতে গেছে কবে যেন এসে, এরপরে দেশে আসছিল, হুজুর অনেক সুখ না দেখছে আপনাকে, খাওয়া দাওয়া করেন ঠিক মতো, বুঝেন না কথা। এটি সব আমার শরীরের মাসলা, দেহের মাসলা, এগুলো এই সাবজেক্টটা দিয়ে আসলে মানুষ, এই সাবজেক্টটা দিয়ে হ্যাঁ শরীর স্বাস্থ্যটা ভালো থাকে। পশু ডাক্তার আছে না, পশু ডাক্তারও ডাক্তার, সেও পশুটার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকে তাকে সে বাকি মানুষ আর পশুতে এমনি তো নিষ্পতি অনেক ব্যাসকম আছে, ব্যাসকম তো অবশ্যই থাকবে, তো আশরাফুল মাখলুকাত যোগ্যতা আছে যদি আল্লাহ বানিয়ে দেয়, তাই না? আর পশু তো আর হইতে পারবো না, পারবে পারবে, এই জন্য নিষ্পতি অনেক ব্যাসকম। তারপরেও আল্লাহর আরে বলেন আদমিয়াত লাহম শামো ফস্তনিস আদমিয়াত জুজরে যায় দোস্তনিস গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বুঝলাম এক সাবুদে, তাই না? আদমিরা আদমিয়াত লাজমাস বুঝার জন্য অনেক সুন্দর। দেখো মনুষ্যত্ব গোস্ত হাড্ডি মজ্জা রক্ত এইডি কেমন আছে, এগুলো ভালো থাকার নাম মানুষত্ব না, মনুষ্যত্ব ইনসানিয়ত না, মানব, ওটা একটা ভিন্ন জিনিস। মনুষ্যত্বের মূল চাবিকাটি কি? আদমিয়াত জুজরে যায় দোস্তনিস, খালেক ও মালেকের সাথে সম্পর্ক কতখানি, খালেক মালেক তোমার উপরে সন্তুষ্টি নি, এটা চাবিকাটি হইলো তোমার ইনসানিয়তের মানবতার মনুষ্যত্বের মূল চাবিকাটি হইলো এটা। এটা তুমি তোমার মালিকরে চিনোনি, তোমার খালেকরে চিনোনি, জন্মদাতা বাবারে যদি না চিনো, বাবারে না বাবা না বলে বাবা বলে স্বীকার না করো, মারে মা বলে স্বীকার না করো, তাদেরকে মান্য না করো, দুনিয়ার বিবেচনায় তোমাকে কেউ সৎ মানুষ বলবে না, তোমাকে অসৎ মানুষ বলে, তোমার যতই গুণ থাকুক না কেন কেউ তোমাকে সভ্য বলবে না, তোমাকে এক নম্বরের অসভ্য বলবে। বাবারে স্বীকার করো না, মাকে স্বীকার করো না। হ্যাঁ ঠিক, তোমার শরীর দেহ যত কিছুই হোক না, তোমার এই জ্ঞান এই জ্ঞানে তুমি অনেক কিছু, কিন্তু আসল মালিকের সাথে তোমার সম্পর্ক চিনোনি তাকে, তার তাল্লুকাত গুলো সম্পর্ক গুলো ঠিকঠাক আছে তো? আদমিয়ত লাম শাম পোস্তনিস আদমিয়ত জুজরে যায় দোস্তনিস গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বুজালাম এক সাবুদে। কয় যদি এইসব দিয়াই মানুষ মানুষ হইতো, তাহলে আবু জাহাল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান সমান হইতো, সমান নি না? আয় রে কত বেশ, কত বেশ কম, তা বর্বরতার কি বলবো, পাহাড় আর একটা মানবতার সাগর না আল্লাহ, এই ভিতরের জিনিস। রাসূল এই কাম করছেন, দুনিয়ার কেমন মানুষগুলো, কেমন কেমন ছিল মানুষ, যোগটা কেমন ছিল, মানুষগুলো কেমন ছিল, তাই না, সময়কালটা কেমন ছিল, আর কি বানাইলেন, কয় বছরের ব্যবধান মাত্র, কয় বছরের ব্যবধান, কেমন হইল, পাশবিকতাকে হার মানায়, পশুত্বকে হার মানায়, মানবতার অবস্থাটা এমন ছিল, পাশবিকতা ফেল সেখানে, পশুত্ব ফেল, বর্বরতা আর বর্বরতা। এই মানুষগুলোকে কি বানাইলেন, আহ রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, ওই রেজা রেজা রেজা, হাদিসে আছে এমন একটা তবকা পয়দা হয়েছে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত, আর এই সাহাবি পর্যন্ত, আবার সাহাবিদের পর থেকে কেয়ামত পর্যন্ত, মজমুই মানে সমষ্টিগত ভাবে এমন একটা তবকা মানে স্তর আর তৈরি হবে না, ব্যক্তিগত ভাবে কিছু কিছু হয়তো হবে, কিন্তু তবকা হিসাবে এরকম আর হবে না। আসমানের ফেরেশতা পর্যন্ত অপেক্ষায় থাকতো ওদের একটু সেবা দেওয়ার জন্য, ফেরেশতা পেদায়ে বদর ফেজায়ে বদর পেদা কর ফেরেশতে তেরি নুসরত কো উতর সকতে হ্যায় গর্দু সে কতার অন্দর কতার আপনি, এদের সেবা দিয়ে ফেরেশতাদের মান নির্মিত। বদরের যুদ্ধে যেই সাহাবিরা অংশ নিছে, যেমন সব মুসলমানের মধ্যে সাহাবিরা শ্রেষ্ঠ, সব সাহাবির মধ্যে বদরীরা শ্রেষ্ঠ না, ফেরেশতাদের মধ্যে যেই ফেরেশতারা বদরের যুদ্ধে অংশ নিছে তারা সব ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ, বদরি সাহাবিদের চেয়ে, বদরি ফেরেশতার চেয়ে বদরি সাহাবিদের শ্রেষ্ঠ বেশি, শ্রেষ্ঠত্ব বেশি, বুঝলেন নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেমন বানাইছে মানুষকে, কেমন দামি বানাইছে মানুষ, সব সাহাবি পুরা তাবকা, রাসূল আল্লাহ কোরআনে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়া রাদু আনহু তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, আল্লাহ তাজকিয়া। এবং দোস্ত এই আল্লাহর সন্তুষ্টি অর্জন এটাই মাকসাদে হায়াত, এটাই আমার এই জীবনের উদ্দেশ্য, এটাই আল্লাহ পাক আমাকে যে বানাইছেন এই জন্য বানাইছেন। যেই যেই রাস্তায় এই আল্লাহর রেজা হাসিল হয় ওই রাস্তাগুলো শিখা দরকার, জানা দরকার, বোঝা দরকার, সব আর ওর জন্য তাজকিয়া প্রয়োজন। একটা এজমালি কথা বলা হইল এই পর্যন্ত, কি বলা হইল, এজমালি কথা, মোটামুটি মনে রাখতে পারলে আগামীকাল আর একটু গুছিয়ে গাছিয়ে একটু সংক্ষেপ করে বলা যাবে, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। রিমাসাইল
এতেকাফ অবস্থায় শুধু মেসওয়াক করার জন্য অথবা শুধু ব্রাশ করার জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না, শুধু মেসওয়াক বা ব্রাশ করার জন্য মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙে যাবে, মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙে যাওয়ার বিষয়টি তখন সাব্যস্ত হবে যখন উভয় পা মসজিদের সীমানা থেকে বের হবে, এক পা মসজিদের ভিতরে থাকে আরেক পা মসজিদের বাইরে থাকে, তাহলে এতেকাফ ভাঙবে না। অথবা যদি শরীর ভিতরে থাকে, মাথা বের করে দেয়, অথবা শরীরের কোনো অংশ বাইরে বের করে দেয়, তাহলেও এতেকাফ ভাঙবে না। অজু করার সময় বলা হয়েছে যে কারো যদি বেশি কষ্ট হয় তাহলে গোসল করতে পারবে, তবে গোসলের জন্য আলাদা সময় দিতে পারবে। অজুর ভিতর দিয়েই দু এক মগ পানি ঢেলে দিলে দিতে পারে, আলাদা পূর্ণ গোসল করবে, সাবান দিবে, কাপড় ধোবে এমনটা পারবে না। জাকাতের নেসাব সম্পৃক্ত কিছু মাসায়েল, স্বর্ণ রূপা টাকা পয়সা এবং ব্যবসার পণ্যের উপর জাকাত ফরজ হয়। স্বর্ণের নেশাব 7.5 তোলা, গ্রাম হিসাবে 87.48 গ্রাম প্রায়। রূপার নেশাব 52.5 তোলা, গ্রাম হিসাবে 1612.36 গ্রাম প্রায়। কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 তোলা না হলে জাকাত ফরজ হবে না। যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 তোলা না হলে জাকাত ফরজ হবে না। তবে কারো কাছে যদি কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, সেক্ষেত্রে স্বর্ণ এবং রূপার দাম মিলালে যদি 52.5 তোলা রূপার যে দাম সেই দাম পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত ফরজ হয়ে যাবে। এক ভরি স্বর্ণ আছে অথবা আধা ভরি স্বর্ণ আছে, কিছু রূপা আছে, দুটোটা মিলালে 52.5 ভরি স্বর্ণের যে দাম, রূপার যে দাম, সেই পরিমাণ হয়ে গেলে জাকাত ফরজ হবে। বর্তমানে রূপা স্বাভাবিক বাজার দর 1100 টাকা হিসেবে, এখনকার নেশাব 57,750 টাকা। তো যদি স্বর্ণ এবং রূপা মিলালে 57,750 টাকা হয়ে যায় তাহলে জাকাত ফরজ হয়ে যাবে। এমনিভাবে যদি কারো কাছে কিছু স্বর্ণ থাকে, কিছু টাকা থাকে, অথবা কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, কিছু ব্যবসার পণ্য, সবগুলোকে মিলালে যদি 57,750 টাকা হয়ে যায় তাহলে জাকাত ফরজ হবে। টাকা পয়সা যদি নিজের প্রয়োজনের চেয়ে বেশি, প্রয়োজন বলতে দু একদিনের প্রয়োজন বা বাসা ভাড়া টিউশন ফি এগুলো বাদ দিয়ে যদি 57,750 টাকা থাকে তাহলেও জাকাত ফরজ। ব্যবসার পণ্য যদি এই পরিমাণ হয় অর্থাৎ 52.5 তোলা রূপার দামের সমান হয় তাহলেও জাকাত ফরজ। টাকা পয়সা এটা মানুষ নিজের কাছে থাকুক অথবা ব্যাংকে থাকুক, সমিতি কিংবা বিমায় থাকুক, যেখানেই থাকুক, টাকা পয়সা মালিকানায় আসার পরে এবার সে যেখানেই রাখুক জাকাত ফরজ হবে। তবে ব্যাংকে টাকা রাখার কারণে অথবা বিমায় টাকা রাখার কারণে ওখান থেকে যদি কোনো ইন্টারেস্ট আসে, সুদ আসে, তাহলে ওই সুদ সবটাই সওয়াবের নিয়ত সদকা করতে হবে, ওখানে জাকাত লাগবে না, সবটাই দিয়ে দিতে হবে। ওখানে যেহেতু মূল মালিককে খুঁজে বের করা সম্ভব না, এ কারণে সবটা টাকাই, পুরো টাকাটাই সওয়াবের নিয়ত ছাড়া দিতে হবে। স্বর্ণ রূপাও নিজের কাছে থাকুক, অন্যের কাছে থাকুক, স্বর্ণ রূপার গহনা থাকুক অথবা স্বর্ণের বার থাকুক, স্বর্ণ রূপা যে আকৃতিতেই থাকুক এটা জাকাত দিতে হবে। ব্যবসার পণ্য দ্বারা উদ্দেশ্য হলো ওই পণ্য যেটা কেনার সময় বিক্রির নিয়তে কিনেছে এবং এখনো বিক্রির নিয়ত আছে, ওইটা ব্যবসার পণ্য। কোনো পণ্য কেউ যদি ব্যবহারের নিয়তে কিনে, ওই ব্যবহারের পণ্য যত দামি হোক ওটার উপর জাকাত আসবে না, স্বর্ণরূপা ছাড়া। যেমন কেউ ব্যবহারের গাড়ি যদি 1 কোটি 2 কোটি টাকা দামেরও হয় জাকাত আসবে না। ঘরের অন্যান্য দামি জিনিস যেগুলো ব্যবহারের জন্য কিনেছে অনেক দামি হলেও জাকাত আসবে না। অনুরূপভাবে ভাড়া দেওয়ার জন্য যে সমস্ত বস্তু কিনেছে, ট্রাক, বাস, কার, সিএনজি, এগুলো বিক্রির জন্য কিনে নেয় ভাড়া, এগুলো ভাড়া দিয়ে চলবে, সে ভাড়া দিবে, তো ওগুলোর যে মূল্য, ওগুলোর মূল্যের উপরেও জাকাত আসবে না। তবে ওগুলো থেকে প্রাপ্ত যে ভাড়া, প্রাপ্ত ভাড়া নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। কেউ যদি এমন হয় যে প্রথমে কিনেছিল ব্যবহারের জন্য অথবা ভাড়ায় দেওয়ার জন্য, কিন্তু কিনার পরে কিনেছে ব্যবহারের জন্য অথবা ভাড়ায় দেওয়ার জন্য, ক্রয় করার পরে এখন নিয়ত করলো যে বিক্রি করে ফেলল, তো ক্রয় করার পরে নিয়ত করার দ্বারা এটা ব্যবসার পণ্য হয়ে যাবে না। অনুরূপ ভাবে উল্টা কেউ কিনার সময় তো কিনেছে বিক্রি করার জন্য, কিন্তু বিক্রি করার পর তার কাছে মনে হলো যে না বিক্রি করবো না, এটা ব্যবহার করব অথবা এটাকে ভাড়াই দিব, তাহলেও এটা ব্যবসার পণ্য থাকবে না, এটার মূল মূল্যের উপরে জাকাত আসবে না। ওগুলো থেকে প্রাপ্ত ভাড়া যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিবে, অন্যথায় জাকাত দিতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝায় এবং আমল করে।